শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতাবন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের খ্যাতনামা মনীষী আবু রেহান বিরুনির নানা আবিষ্কার ও গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন প্রখ্যাত মনীষী, কবি, সাহিত্যিক, গণিতবিদ, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের সাথে পরিচয় করিয়ে দেব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওমর খৈয়াম তার জীবনকালে বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ, দার্শনিক ও গণিতবিদ হিসেবে পরিচিত ছিলেন। চতুষ্পদী কবিতা বা রুবায়াত লেখার কারণে আজ সাহিত্য অঙ্গনে তিনি ইরানসহ সারা বিশ্বে খ্যাতির চূড়ায় রয়েছেন, অথচ সে যুগের মানুষ এ সম্পর্কে কিছুই জানত না। বীজগণিতের উপর ওমর খৈয়ামের রচিত গ্রন্থ প্রকাশের আগেই বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে দিনক্ষণ, মাস আর বছরের নির্ভুল হিসাব নিকাশ বের করার কারণে প্রাচ্যের দেশগুলোতে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ওমর খৈয়াম যে পঞ্জিকা তৈরি করেছিলেন তা ছিল তৎকালীন সুলতান মালিক শাহের আদেশে। তিনি আটজন বিশেষজ্ঞ মিলে 1075 সালে প্রথম সৌর পঞ্জিকা তৈরি করেছিলেন। মালিক শাহের নামানুসারে এর নামকরণ করা হয় তারিখে জালালি। বিশ্বখ্যাত এই মনীষী ছিলেন ইরানের সালজুক শাসনামলের। তিনি গণিতশাস্ত্র ছাড়াও সাহিত্য ও ইতিহাসবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।
বীজগণিত বিষয়ক গুরুত্বপূর্ণ একটি গ্রন্থে ত্রিঘাত সমীকরণের সমাধানের পদ্ধতি বর্ণনা করায় এবং প্রাচীন গ্রিসের বড় দার্শনিক ও বিজ্ঞানীদের অন্যতম ইউক্লিডের পঞ্চম নীতি নিয়ে গবেষণার কারণে গণিতবিদ হিসেবে ওমর খৈয়ামের নাম জ্ঞান ও বিজ্ঞানের ইতিহাসে স্থান করে নেয়। মস্কো ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক প্রফেসর রোজেনফেল্ড দীর্ঘ গবেষণার পর বলেছেন, আধুনিক যুগে নিউটনের যে সূত্রটি দ্বিপদী উপপাদ্য হিসেবে বিখ্যাত তা আসলে ওমর খৈয়ামেরই চিন্তার ফসল। ওমর খৈয়াম 1100 খ্রিস্টাব্দে ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি একজন ধর্মবিশারদের তত্ত্বাবধানে ফিকা শাস্ত্রের উপর পড়াশোনা করেন এবং হাদিস, কোরআনের তাফসির, দর্শন, হেকমাত ও জ্যোতিষশাস্ত্রের উপর জ্ঞান অর্জন করেন। ওমর খৈয়াম খ্রিস্টীয় 1200 শতকের প্রথম দিকে মৃত্যুবরণ করেছিলেন। নিশাপুরেই তাঁর কবর ও স্মৃতিসৌধ রয়েছে। ইমামজাদা মাহরুকের মাজারের পাশেই তাঁকে কবর দেওয়া হয়েছিল।
কোনো কোনো ইতিহাসবিদ ওমর খৈয়ামকে ইরানের আরেক প্রখ্যাত মনীষী ইবনে সিনার ছাত্র হিসেবে উল্লেখ করেছেন। আবার অনেকে বলেছেন খৈয়াম ছিলেন ইমাম মুয়াফ্ফাক নিশাপুরির সুযোগ্য ছাত্র। তবে তিনি ইবনে সিনার ছাত্র কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কেননা ইবনে সিনা ওমর খৈয়ামের সমসাময়িক ব্যক্তি ছিলেন না। তবে খৈয়াম সবসময় ইবনে সিনাকে তার ওস্তাদ বা শিক্ষক হিসেবে মনে করতেন। তার এই মনে করাটা ছিল আত্মিক সম্পর্কের উপর ভিত্তি করে। আধুনিক বিজ্ঞানের ইতিহাসের জনক হিসেবে পরিচিত জর্জ শার্টন তার এক বইয়ে ওমর খৈয়ামকে মধ্যযুগের অন্যতম বড় গণিতবিদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওমর খৈয়াম বীজগণিতের ত্রিঘাত সমীকরণের সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেন। ত্রিঘাত সমীকরণ সমস্যার সমাধান প্রদানকে তার শ্রেষ্ঠ অবদান হিসেবে মানা হয়। তিনি প্রথম উপবৃত্ত ও বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান বের করেন।
গণিতশাস্ত্রে ওমর খৈয়ামের অসামান্য দখল ছিল। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি এ তিনটি শাখাতেই তিনি সমান পারদর্শী ছিলেন। বীজগণিতের উপর রচিত তাঁর গ্রন্থের নাম মাকালাতু ফিল জাবরি ওয়াল মুকাবিলা। আরবি ভাষায় রচিত এই গ্রন্থটি ছিল বর্গমূল ও ঘনমূল নিষ্কাশনের ভারতীয় পদ্ধতি এবং ত্রিকোণমিতির সাহায্যে বীজগণিতের সমীকরণ সমাধান পদ্ধতি। ওমর খৈয়ামের গণিত সম্বন্ধীয় মূল পুস্তকের নাম মুশকিলাতুল হিসাব। এটি গাণিতিক কিছু জটিল সমস্যা সংক্রান্ত অনুশীলনী গ্রন্থ। ওমর খৈয়াম রচিত জ্যামিতি গ্রন্থটির নাম মুসাদিরাতু কিতাব ই উক্লিদাস।
ওমর খৈয়াম ছিলেন একজন বিজ্ঞানী। রসায়ন, পদার্থবিদ্যা ও ভূগোল বিষয়েও তিনি গবেষণা ও গ্রন্থ প্রণয়ন করেন। আলকেমি বা ধাতু পদার্থের রাসায়নিক বিশ্লেষণ ও মিশ্রণের হার সংক্রান্ত বিষয়েও তিনি একটি পুস্তক রচনা করেন। এই পুস্তকটিতে ভেষজ বিজ্ঞানও স্থান পেয়েছে। এছাড়া ভূগোল বিষয়ে তিনি ঋতু পরিবর্তনের নৈসর্গিক কারণ সংক্রান্ত একটি পুস্তক রচনা করেন। পুস্তকটির নাম লাওয়াজিমু আমকিনা। ওমর খৈয়াম একজন বিখ্যাত দার্শনিকও ছিলেন। গ্রিক দর্শনে তার অগাধ পাণ্ডিত্য ছিল। ত্রয়োদশ শতকে দার্শনিকদের ইতিহাস গ্রন্থের লেখক আল কুফতি ওমর খৈয়ামকে গ্রিক দর্শনে পণ্ডিত ও বিশেষজ্ঞ বলে অভিহিত করেন। ইমাম জহিরুদ্দিন বাইহাকির বর্ণনায় উল্লেখ আছে, খ্যাতনামা দার্শনিক ইবনে সিনার গ্রন্থগুলো তিনি মনোযোগের সাথে পাঠ করতেন। দর্শনে তার জ্ঞান প্রায় ইবনে সিনার সমকক্ষ ছিল। সৃষ্টি ও মানুষের নৈতিক দায়িত্বের উপর লেখা তার বিখ্যাত বইয়ের নাম কৌন ওয়া তাকলিফ।
এছাড়া বাস্তব জগতের অস্তিত্ব ও স্বরূপের উপর তিনি দুই খণ্ডের মূল্যবান যে গ্রন্থ রচনা করেন তার নাম আর রিসাতুল উলা ফিল উজুদ। দর্শন বিষয়ক গ্রন্থগুলো তিনি আরবি ও ফার্সি উভয় ভাষাতেই রচনা করেন। চিকিৎসা শাস্ত্রেও ওমর খৈয়াম সুপণ্ডিত ছিলেন, অথচ এ বিষয়ে তিনি কোনো গ্রন্থ রচনা করেননি। তবে ওমর খৈয়ামের চিকিৎসা পদ্ধতি ছিল তৎকালীন সর্বাধুনিক ইউনানি বা হেকিমি পদ্ধতি। এটা তিনি রপ্ত করেছিলেন তার গুরু ইবনে সিনার চিকিৎসা বিষয়ক গ্রন্থাদি অধ্যয়ন করে। সাফা ওমর খৈয়ামের বিখ্যাত আরেকটি বই। এ বইতে গণিত ছাড়াও মিউজিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক আলোচনা রয়েছে। সংখ্যাতত্ত্ব নিয়েও এ বইতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যাই হোক, শেষ জীবনে ওমর খৈয়ামের মধ্যে আধ্যাত্ম বোধের পরিপূর্ণ বিকাশ ঘটে। সৃষ্টিকর্তাকে তিনি অন্তরে উপলব্ধির পাশাপাশি তাঁর কাছে একান্তভাবে আত্মনিবেদন করেছিলেন।
ওমর খৈয়াম বিশ্বাস করতেন, দুঃখ কষ্ট ও যন্ত্রণা জীবনের সঙ্গী হলেও এই জীবনের প্রতি ভালোবাসার মিষ্টি স্বাদও রয়েছে। যন্ত্রণা ও বেদনাই জীবনকে অমূল্য ও অর্থবহ করে তোলে এবং এটা প্রমাণ করে এই জীবন মূল্যহীন নয়। যে কোনো বস্তুর অন্তর্নিহিত রহস্য উদ্ঘাটনে ওমর খৈয়াম ধাবিত হতেন। তিনি যে কোনো সূক্ষ্ম বিষয়ও খতিয়ে দেখতেন, কেননা তিনি ছিলেন গণিতের মানুষ, হিসাবের মানুষ। তিনি এ সিদ্ধান্তে পৌঁছেন যে একটি পরিপূর্ণ ও সফল জীবন মৃত্যু ও ধ্বংসের চাইতে উত্তম। শ্রোতাবন্ধুরা, জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের আরও একজন মনীষীর অবদান সম্পর্কে আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
সৌভাগ্যের শ্রেণী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের অষ্টম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা জ্ঞান বা আকল ও বুদ্ধিমত্তা এবং মূর্খতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি আলোচনা তুলে ধরব।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করো, কারণ তা শেখা ভালো আর তা নিয়ে পরস্পর আলোচনা করা আল্লাহর তাসবি পাঠের সমতুল্য, আর জ্ঞান অনুসন্ধান করা হচ্ছে জিহাদের সমতুল্য। যে সে সম্পর্কে অবহিত নয় তাকে তা জানানো সৎকাস্বরূপ, উপযুক্ত পাত্রে সেটা দান করা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, কারণ তা হারাম ও হালাল অবগত হবার মাধ্যম হয়। আর যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধানে থাকে তা তাকে বেহেস্তের দিকে পরিচালিত করে, তাকে একাকিত্বের ভয় থেকে রক্ষা করে এবং নিঃসঙ্গতার সঙ্গী হয়। আর জ্ঞান অনুসন্ধান অজানা বা গোপন বিষয়ের নির্দেশক, শত্রুর বিরুদ্ধে হাতিয়ার এবং বন্ধুদের জন্যে অলঙ্কার। আল্লাহ এর মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর উত্থান ঘটান ও তাদেরকে সৎ কাজের নেতা বানিয়ে দেন, যাতে অন্যরা তাদের অনুসরণ করে এবং তাদের কাজকর্মের প্রতি অন্যরা মনোযোগী হয় ও তাদের নিদর্শনগুলো অন্যদের জন্য শিক্ষণীয় হয়। ফেরেশতারা তাদের সাথে বন্ধুত্বের জন্য প্রেমাকুল হয়ে পড়ে, কারণ জ্ঞান হল অন্তরগুলোর প্রাণ, দৃষ্টিগুলোর অন্ধত্ব দূরকারী আলো, শরীরগুলোর দুর্বলতা দূরকারী শক্তির মাধ্যম। আল্লাহ জ্ঞানের অধিকারীদেরকে বন্ধুর স্থানে আসীন করেন আর দুনিয়া ও আখেরাতে তাদেরকে পূর্ণবানদের সাহচর্য দান করেন।
জ্ঞান সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, জ্ঞানের মাধ্যমেই আল্লাহর আনুগত্য হয় এবং তিনি উপাসিত হন। জ্ঞানের মাধ্যমেই আল্লাহ পরিচিতি হন এবং একত্ববাদ প্রতিষ্ঠা পায়। জ্ঞানী আত্মীয়তার বন্ধন জোড়া লাগায়, হালাল ও হারামকে চিনিয়ে দেয়। আর জ্ঞান হল বুদ্ধিমত্তা বা আকলের ইমাম বা নেতা। আল্লাহ সৌভাগ্যবানদেরকেই আকল তথা বুদ্ধি দান করেন আর দুর্ভাগাদের তা থেকে বঞ্চিত করেন। বুদ্ধিমানদের বৈশিষ্ট্য হল, যে ব্যক্তি তার সঙ্গে মূর্খতা করে তিনি তার প্রতি ধৈর্যশীল হন, আর যে ব্যক্তি তার উপর জুলুম করে তিনি তাকে ক্ষমা করেন। বুদ্ধিমান তার অধীনদের প্রতি বিনয়ী হন, আর পুণ্য অর্জনের জন্য ঊর্ধ্বতনদের সঙ্গে প্রতিযোগিতা করেন। যখন তিনি কথা বলতে চান আগে ভেবে নেন, যদি পরিকল্পিত কথাটি ভালো মনে হয় তাহলেই বলেন এবং লাভবান হন, আর যদি পরিকল্পিত কথাটিকে মন্দ বলে মনে হয় তাহলে নীরব থাকেন এবং লাভবান হন। আর কোনো বিপদ নেমে আসলে আল্লাহর আশ্রয় গ্রহণ করেন এবং নিজ হাত ও জিহ্বাকে সংবরণ করেন, আর যদি কোনো গুণ মর্যাদা দেখতে পান সেটাকে লুফে নেন, লজ্জা তার থেকে বিচ্ছিন্ন হয় না, তার থেকে কোনো লালসা প্রকাশ পায় না। এ হলো দশটি বৈশিষ্ট্য যা দ্বারা বুদ্ধিমানকে চেনা যায়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আর মূর্খের বৈশিষ্ট্য হল সে যার সাথেই চলাফেরা করে তার উপর অবিচার করে, তার অধীনদের উপর জুলুম করে, তার ঊর্ধ্বতনদের সঙ্গে বেয়াদবি করে, তার কথাবার্তা হয় চিন্তা ছাড়াই, যখন কথা বলে পাপ করে, আর যখন নিশ্চুপ থাকে তখন উদাস হয়, যদি কোনো ফিতনার মুখোমুখি হয় তাহলে সেদিকে ছুটে যায়, ফলে ফিতনা তাকে ধ্বংস করে দেয়, আর যদি কোনো গুণ মর্যাদা প্রত্যক্ষ করে মুখ ফিরিয়ে নেয় এবং ধীর গতি সম্পন্ন হয়ে যায়, আর পুরাতন পাপগুলোকে ভয় পায় না, আর তার অবশিষ্ট ভালো কাজে আলস্য করে এবং শ্লথ হয়, আর যা কিছু সে নষ্ট করেছে অথবা তার হাতছাড়া হয়ে গেছে সেদিকে সে ভ্রুক্ষেপ করে না।
শ্রোতা ভাই বোনেরা, এবারে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি উপদেশ তুলে ধরছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, আমার কি হলো যে দেখছি দুনিয়া প্রীতি অনেকের উপর ভর করেছে, যেন মনে হয় এ দুনিয়ায় মৃত্যু তাদের জন্য নয় বরং অন্য কারোর জন্য লেখা হয়েছে, যেন এ দুনিয়ার জবাবদিহি আল্লাহর কাছে অন্য কেউ করবে, আর তাদের মৃতদের সংবাদকে এমন মুসাফির দলের সংবাদ বলে মনে করছে যারা শিগগিরই তাদের কাছে ফিরে আসবে, তাদের কবরে দাফন করে আর তাদের পরিত্যক্ত মাল সম্পদকে ভক্ষণ করে, যেন তাদের জায়গায় সে নিজে চিরস্থায়ী থাকবে। হায় আফসোস, হায় অনুজরা কি অগ্রজদের থেকে উপদেশ গ্রহণ করবে না? তারা আল্লাহর কিতাবে যে উপদেশই রয়েছে সেগুলোকে উপেক্ষা করে এবং ভুলে যায়, আর তারা প্রত্যেক মন্দ কাজের খারাপ পরিণতি থেকে নিজেকে নিরাপদ মনে করে, আর কোনো ক্ষয়ক্ষতি নেমে আসার এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটারও ভয় করে না। ধন্য সেই ব্যক্তি যার খোদাভীতি তাকে মানুষের ভয় থেকে বিরত রাখে, যার রোজগার পবিত্র, অন্তর পরিশুদ্ধ, বাহ্যিক দিকও সুন্দর এবং চরিত্র সঠিক। ধন্য সেই ব্যক্তি যে তার সম্পদের অতিরিক্ত অংশ দান করে আর বেশি কথা বলে না।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ধন্য সেই ব্যক্তি যে পবিত্র মহিয়ান আল্লাহর জন্য বিনত হয় আর তার জন্য যা হালাল করা হয়েছে সেগুলোকেও ত্যাগ করে, অবশ্য আমার সুন্নাতকে বর্জন করার ইচ্ছা ছাড়া, আর দুনিয়ার ভালো ও আকর্ষণীয় জিনিসগুলোকেও পরিহার করে, অবশ্য আমার সুন্নাতকে ছেড়ে অন্য কোনো পন্থা গ্রহণ ছাড়া, আর আমার পরে আমার মনোনীত বংশধরদের সাথে থাকে এবং দিনের সমজদার ও প্রজ্ঞাবানদের সাথে ওঠা বসা করে আর অভাবীদের দয়া করে। ধন্য সেই মুমিন ব্যক্তি যে আল্লাহর অবাধ্যতার পথ ছাড়া অন্য পথে তা ব্যয় করে আর গরিব অসহায় লোকদের মাঝে তা বণ্টন করে দেয়। আর যারা গর্বিত ও অহংকারী হয়, দুনিয়ার প্রতি আসক্ত থাকে, বিদআত চালু করে এবং আমার সুন্নাতের বিরুদ্ধে চলে আর আমার পন্থার বিরুদ্ধে কাজ করে, তাদের থেকে দূরে থাকে। ধন্য সেই ব্যক্তি যে মানুষের সাথে সৎ আচরণ করে এবং তাদের উপকার করে আর নিজ অনিষ্টতাকে তাদের থেকে ফিরিয়ে রাখে। প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজও অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমরা তিনজন। আমি রেজওয়ান হোসেন,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম হাসান আলাইহিসসালাম বলেছেন, কিয়ামতের দিন শুধুমাত্র সেসব মানুষ নিরাপদে থাকবে দুনিয়ার জীবনে প্রতিটি পদক্ষেপ নেওয়ার সময় যাদের অন্তরে আল্লাহর ভয় কাজ করেছে।
খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই যেন প্রতিটি পদক্ষেপ নেওয়ার সময় মহান আল্লাহর আদেশ নিষেধের কথা ভাবি। এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের ভুবিরচর থেকে আর পাঠিয়েছেন মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক। তিনি লিখেছেন, রেডিও তেহরানে এটি আমার প্রথম চিঠি হলেও বেশ কিছুদিন ধরেই নিয়মিত শুনছি। অনুষ্ঠানগুলো থেকে জানতে পারছি ইরানের কৃষ্টি, সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব সমূহ সম্পর্কে। একই সাথে ইরান সম্পর্কে নানাবিধ অজানা তথ্য জানতে পারছি। তথ্যগুলো আমাদেরকে ইসলামী ভাবাদর্শে আদর্শিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি মনে করি।
আমাদের বিশ্ব সংবাদ সম্পর্কে এই শ্রোতাবন্ধু কিছু লিখেছেন কি?
জি, লিখেছেন। আমি বরং তার চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি। আতিক ভাই লিখেছেন, রেডিও তেহরানের সংবাদ আমার খুব ভালো লাগে। এমন নিরপেক্ষ ও সাহসী খবর আর কোনো বেতার কেন্দ্র প্রচার করে না। এছাড়া সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত আমার খুব ভালো লাগে। এর প্রতিটি প্রতিবেদনেই যেন আমার মনের কথাগুলো বলা হয়।
প্রিয়জনে লেখা প্রথম চিঠিতে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ এবং অনুষ্ঠানমালা সম্পর্কে চমৎকার মতামতের জন্য আতিকুল ইসলাম আতিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। বাংলাদেশের পাবনা জেলার বালিয়াহাল্ট থেকে রফিকুল ইসলাম খান পাঠিয়েছেন পরের চিঠি। তিনি লিখেছেন, অনেক বছর পরে আজ আবার আপনাদেরকে লিখছি, সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে আবার যেন সেই ছাত্র জীবনে ফিরে গেছি। ওই সময় আমি রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা ছিলাম, নিয়মিত চিঠি লিখতাম, কুইজ প্রতিযোগিতায় অংশ নিতাম। সত্যি দিনগুলো ছিল অসাধারণ।
ভাই রফিকুল ইসলাম খান, আপনার চিঠি পেয়ে আমাদেরও ভালো লাগছে। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। বাংলাদেশের পর এবার ভারত থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে এটি পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, প্রতিদিনই রেডিও তেহরান শুনছি, অনুষ্ঠান শুনে তার ফিডব্যাকও পাঠাচ্ছি, পাশাপাশি ফেসবুক পেজে লাইক, কমেন্ট ও শেয়ারও করছি। আমি রেডিও তেহরানকে ভালোবাসি, ভালোবাসি ইরানের সংস্কৃতিকে। ইরান আমেরিকা তথা পাশ্চাত্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে এগিয়ে চলেছে তাতে তাকে কুর্নিশ জানাতেই হয়।
বিধান দাকে ধন্যবাদ ইরান ও রেডিও তেহরানের প্রতি ভালোবাসা মাখা এই ছোট্ট চিঠির জন্য। বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকা দহ গ্রাম থেকে হরিদাস রায় পাঠিয়েছেন এই মেলটি। রেডিও তেহরানে এটি তার প্রথম চিঠি। এ শ্রোতাবন্ধু লিখেছেন, রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানে আমার হৃদয় ছুঁয়ে যায়, তবে রংধনুর আসর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ইরান ভ্রমণ অনুষ্ঠানটিও ভালো লাগে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইরানের বিভিন্ন স্থানের আকর্ষণীয় বর্ণনা পেয়ে থাকি, তবে অনুষ্ঠান শুনে আমার সেই জায়গা ভ্রমণের ইচ্ছে জাগে। জানি না কোনো দিন ইরানের সেই সব সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করতে পারব কি না।
প্রথম চিঠির জন্য হরিদাস রায়কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আশা করি নিয়মিত আপনার লেখা পাব। আসরের পরের মেইলটি এসেছে কিশোরগঞ্জ থেকে আর লিখেছেন গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। দৃষ্টিপাত অনুষ্ঠানে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা NSTC সম্পর্কে প্রতিবেদনটি ভালো লেগেছে জানিয়ে তিনি লিখেছেন, একসময় ইউরোপ থেকে এশিয়ায় পণ্য পরিবাহিত হতো আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত উত্তম আশা অন্তরীপ ঘুরে। সুয়েজ খাল তৈরির পর ইউরোপ ও এশিয়ার যাতায়াত ও পণ্য পরিবহন অনেক সহজ হয়েছে। দীর্ঘদিন ধরে এটি পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হিসেবে বিবেচিত হয়ে আসছে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছুদিন ধরেই এই পথে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছিল। ঠিক এরকম একটি অবস্থায় সুয়েজ খালের বিকল্প পথ হিসেবে ইরানের নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা NSTC রুট সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগছে।
NSTC রুট সম্পর্কে শাহাদাত ভাইয়ের মতামতের কিছু অংশ এখানে তুলে ধরলাম আমরা। তার পুরো লেখাটি পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.com/bn।
অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের কক্সবাজার থেকে ইফতেখার, শরীফ আক্তার পান্না কিশোরগঞ্জ থেকে, চাঁপাই নবাবগঞ্জের নাচল থেকে মোহাম্মদ আব্দুল মান্নান, আতাউর রহমান রঞ্জুর রংপুর থেকে এবং ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে হাফিজুর রহমান।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমি কয়েকজন DXR-এর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারি থেকে আব্দুল কুদ্দুস মাস্টার, গাজীপুর থেকে ফিরোজ আলম, টাঙ্গাইল থেকে আবু তাহের, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM নাজিমুদ্দিন, কোচবিহারের আমলাগুড়ি থেকে তপন বসাক এবং দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল।
ধৈর্য ধরে শর্টওয়েভে অনুষ্ঠান শোনার পর রিসিপশন রিপোর্ট পাঠানোই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করব রোজার শিক্ষা সম্পর্কে একটি গান শুনিয়ে। গানের কথা ও সুর তোফাজ্জল হুসাইন খান, আর গেয়েছেন ওবায়দুল্লাহ তারেক, শাহাদত হোসাইন, মোয়াজ্জেম হুসাইন, মিরাদুল মুনিম, নঈম সিদ্দিক এবং তোফাজ্জল হুসাইন খান।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। হতভাগা সেই রোজাদার খুদ পিপাসায় নেয় না খাবার, হতভাগা সেই রোজাদার খুদ পিপাসায় নেয় না খাবার,
বুকের ভেতর লালন করে,
বুকের ভেতর লালন করে, বুকের ভেতর লালন করে মন্দ অভিলাষ।
রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস।
খাটি দিলে তওবা করে চোখ ভিজিয়ে ডাকো তারে,
খাটি দিলে তওবা করে চোখ ভিজিয়ে ডাকো তারে,
জিকিরে মগ্ন রাখো,
জিকিরে মগ্ন রাখো, জিকিরে মগ্ন রাখো প্রতিটি নিঃশ্বাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস।
কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ।
কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ।
সিয়ামের লগ্ন এলো না জাতের দ্বার খুলিল,
সিয়ামের লগ্ন এলো না জাতের দ্বার খুলিল,
পাপি তাপি পেয়ে যাবে,
পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস।
নও মুসলিমদের আত্মকথা।
শ্রোতা বন্ধুরা, নও মুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। আজ আমরা ব্রিটেনের একজন খ্যাতনামা মহিলা ব্যক্তিত্বের ইসলাম ধর্মগ্রহণের কাহিনী তুলে ধরব।
২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর থেকে ইউরোপ ও আমেরিকায় ইসলাম বিদ্বেষী তৎপরতা জোরদার হওয়া সত্ত্বেও ইসলামের প্রতি এ অঞ্চলের অমুসলিম জনগণের আকর্ষণ ক্রমেই বাড়ছে। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা তওবার ৩২ নম্বর আয়াতে বলেছেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা অপ্রীতিকর মনে করে। ব্রিটেনের খ্যাতনামা মহিলা ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রীর সৎবোন লরেন বুথ সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুথ জন্মগ্রহণ করেছেন ১৯৬৭ সালে। ইসলামে দীক্ষিত হওয়া সম্পর্কে তিনি লিখেছেন,
আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন আমি এমন এক ধর্মে দীক্ষিত হলাম যে ধর্ম পশ্চিমা গণমাধ্যমে সবচেয়ে কম নন্দিত হয়, তখন ইরানের একটি মসজিদে আমি যে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেছি তা উল্লেখ করা জরুরি মনে করি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রীর সৎ বোন লরেন বুথ একজন উপস্থাপক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, তাই মধ্যপ্রাচ্যের খবর পরিবেশনের জন্য তিনি অনেকবার এ অঞ্চল সফরের সুযোগ পেয়েছেন। ভ্রমণ কাহিনীর একাংশে মিসেস বুথ বলেছেন,
পরবর্তী তিন বছরে আমি বেশ কয়েকবার অধিকৃত ফিলিস্তিন সফর করেছি। ধর্ম ও নানা শ্রেণী বা সম্প্রদায় নির্বিশেষে ফিলিস্তিনিদের যেসব কষ্ট ও দুর্দশা দেখেছি তা আমার কাছে অসহনীয় বা বেশ ভারী বোঝা বলে মনে হয়েছে। ২০০৫ সালের জানুয়ারি মাসে আমি একাকী ফিলিস্তিনের পশ্চিম তীর সফর করেছিলাম, যাতে দ্য মেইল অন সানডে নামক দৈনিকটির জন্য নির্বাচনের সংবাদ পাঠাতে পারি। এর আগে আমি কখনো কোনো আরব বা মুসলমানদের এলাকায় থাকিনি। এ সফর আমাকে মর্মান্তিক অভিজ্ঞতা এনে দেয়। পৃথিবীর এ অঞ্চল এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীদের ব্যাপারে আমরা যা জানি তার বেশিরভাগেরই ভিত্তি হল পশ্চিমা গণমাধ্যমের বৈষম্যমূলক ও উদ্বেগপূর্ণ নানা খবর। আর এজন্যই মধ্যপ্রাচ্যের পথে বিমানে থাকার সময় কেবলই মনে এসেছে বারবার ব্যবহৃত হওয়া পুরনো কিছু শব্দ, যেমন যেখানে যাচ্ছি সেখানকার মানুষ উগ্র বা গোড়া, সেখানে বিয়েগুলো হয় আরোপিত, তারা আত্মঘাতী বোমা হামলাকারী এবং জিহাদি। কিন্তু আমি যা ভাবতাম তার চেয়েও অনেক বেশি ইতিবাচক ছিল আমার এই প্রথম অভিজ্ঞতা।
মিসেস বোথ আরো লিখেছেন, ধীরে ধীরে আমার দৈনন্দিন কথোপকথনে মাশাল্লাহ ও ইনশাল্লাহ জাতীয় শব্দগুলো স্থান করে নেয়। মুসলমানরা গভীর আনন্দময় অনুভূতি নিয়ে আল্লাহর নাম থেকে উচ্চারিত এসব সংক্ষিপ্ত বাক্য উচ্চারণ করেন। মুসলিম গ্রুপগুলোর সঙ্গে সাক্ষাৎ আর অপছন্দনীয় মনে হতো না, বরং আবার কখন এ ধরনের গ্রুপের সাথে সাক্ষাৎ করব সেজন্য অপেক্ষায় থাকতাম। এসব গ্রুপের সাথে সাক্ষাতের ফলে সচেতন ও বিচক্ষণ লোকদের সঙ্গ পেতাম, এবং আরও বড় দিক হল এসব সাক্ষাতের সুবাদে দয়ালু ও দানশীল মানুষের সঙ্গ পেতাম। মুসলিম মহিলাদের সঙ্গে ব্যাপক যোগাযোগের সুবাদে লরেন বোথের কাছে এটা সুস্পষ্ট হয়ে গেছে যে তাদের সঙ্গে পাশ্চাত্যে যেসব ধারণা দেয়া হয় বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। তিনি লিখেছেন,
মুসলিম সংস্কৃতি ও বিশেষ করে মুসলিম মহিলাদের সংস্কৃতি সম্পর্কে উপলব্ধি ইসলাম সম্পর্কে আরও ব্যাপকভাবে জানার উৎসাহ দিয়েছে আমাকে। মুসলিম নারীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, আর এই পোশাকের কারণেই তারা অন্যদের কাছে সম্মান পায়। অন্যদিকে আমাদের তথা পাশ্চাত্যের ফ্রি সোসাইটি বা কথিত মুক্ত সমাজে আমাদের নারী ও কন্যাদের কতটা সম্মান দেয়া হয়? 2007 সালে আমি লেবাননে যাই। সেখানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গ দিয়েছি 4 দিন। তারা সবাই পরিপূর্ণ হিজাব বা ইসলামী পোশাক পরত। অনুজ্জ্বল কিংবা জিন্সের প্যান্টের উপর পরা তাদের পোশাকে বেল্টও ছিল এবং ঢাকা ছিল তাদের চুল। তারা ছিল প্রাণোচ্ছল, স্বাধীন ও নির্ভীক বা স্পষ্টভাষী। অন্য কথায়, জড়সড় বা গুটিয়ে থাকা মেয়ে ছিল না তারা। তাদেরকে জোর করে বিয়ে দেয়া হয় বলে পশ্চিমারা যা প্রচার করে তার সামান্য লেশও দেখা যায়নি।
মিসেস বোথ আরো বলেছেন, ওরা একবার হিজবুল্লাহ সেনা কমান্ডারের সাক্ষাৎকার নিতে আমার সাথে এসেছিল। এই মেয়েদের সাথে হিজবুল্লাহ কমান্ডারের আচরণে বেশ আনন্দিত ও বিস্মিত হয়েছিলাম। তিনি যখন বন্দি বিনিময়ের বিষয়ে কথা বলছিলেন, তারা স্বাধীনভাবেই কমান্ডারের কথার মাঝখানেই কথা বলছিল ও নিজেদের মত প্রকাশ করছিল। দোয়া ও মসজিদ প্রসঙ্গে বোধ বলেছেন, সবসময় দোয়া বা প্রার্থনায় মশগুল হতে ভালোবাসতাম। শৈশব থেকেই হজরত ঈসা আলাইহিসসালাম ও তার পূর্ববর্তী নবী রাসূলের কাহিনী শুনে মজা পেতাম। যতই মধ্যপ্রাচ্যে আমার সফর বাড়ছিল ততই মসজিদে যাওয়ার আগ্রহ বাড়তে থাকে। মসজিদ গির্জার মতো মূর্তিযুক্ত ও বেঞ্চযুক্ত নয়, কার্পেট বিছানো মসজিদকে বড় ধরনের বৈঠকখানার মতো দেখলাম, যেখানে শিশুরা খেলাধুলা করে এবং মহিলারাও সেখানে ইবাদত বন্দেগি করেন এবং হুইল চেয়ারে বসা দাদিমারা কোরআন পড়েন। তারা তাদের জীবনকে নিয়ে এসেছেন মসজিদে এবং ইবাদতের স্থানকে নিয়ে আসতেন নিজ ঘরে।
বুথের জীবনের এক অনন্য ও মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ছিল কোম সফর। তিনি লিখেছেন, এক সন্ধ্যায় ইরানের কোম শহরে আসি। সেখানে সোনালী গম্বুজের নিচে হজরত মাসুমা সালামুল্লাহি আলাইহার পবিত্র মাজার পরিদর্শন করি। আমি যখন জিয়ারতকারী অন্য মহিলাদের মতো তার মাজারের মূল সমাধির চারপাশে থাকা লোহার জালি স্পর্শ করি, তখন কয়েকবার আল্লাহর নাম উচ্চারণ করেছি। যখন বসলাম, নির্ভেজাল এক আধ্যাত্মিক আনন্দ অনুভব করলাম। এ আনন্দ এমন নয় যা মানুষকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে, বরং তা এমন এক আনন্দ যা মানুষকে দেয় নিরাপত্তা ও পরিপূর্ণ প্রশান্তি। অনেকক্ষণ বসেছিলাম, ইসলাম মানুষকে যে শক্তি ও প্রশান্তি দান করে তা আমাকে সবসময় অভিভূত করেছে। এরপর ভাবলাম যে আমি মুসলিম বিশ্বে এখন আর একজন ট্যুরিস্ট নই, বরং ইসলামী সমাজেরই একজন মুসাফির, যে এখানে মাজার জিয়ারত করতে এসেছে, যে ইসলামী সমাজে সব মোমেনই পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। বুথ আরও লিখেছেন,
মানুষ আমাকে প্রশ্ন করে আমি কতটা কোরআন পড়েছি। উত্তরে বলতে হয়, কোরআন তো ম্যাগাজিনের মতো পড়ার বিষয় নয়, কোরআনের গভীর অর্থবহ বাণী গভীরভাবে চিন্তা করে পড়া উচিত। সারা জীবন ধরে আমাকে বুঝতে হবে কোরআন। কোরআন আমাকে আরবি শিখতেও সহায়তা করে, আমিও আরবি ভাষা শিখতে আগ্রহী, তবে এজন্য সময় দরকার। ইসলাম গ্রহণের পর বদলে গেছে টনি ব্লেয়ারের শ্যালিকা মিসেস লরেন বুথের জীবন। এই পরিবর্তনে তিনি অত্যন্ত সন্তুষ্ট। এখন আর তিনি শোকরভোজী ও মদ্যপায় নন, ইসলাম তাকে দিয়েছে সৌভাগ্য ও চরম আনন্দের অনুভূতি। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিবেন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের এই আলোচনা উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইউরোপে ইসলাম আতঙ্ক অনেক পুরনো বিষয়, কিন্তু একবিংশ শতকে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের তিনটি প্রধান কারণ হল, প্রথমত, গত দুই দশকে মুসলিম সমাজ সম্পর্কে ইউরোপীয়দের নেতিবাচক ধারণা, দ্বিতীয়ত, উগ্র ডানপন্থী দলগুলো জোরদার হওয়ায় ইউরোপের মুসলমানদের অভিবাসনের বিরোধী নানা গ্রুপ গড়ে ওঠা, ও তৃতীয়ত, ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কাজে জড়িত লেখক ও গণমাধ্যমগুলোর তৎপরতা জোরদার হওয়া। গত দুই দশক সময়ের আগ থেকে ইউরোপীয় সমাজে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধগুলোর উপর হামলা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ইসলাম ও মুসলমানদের চেহারাকে নোংরাভাবে তুলে ধরতে ইউরোপের ইসলাম বিদ্বেষী মহলগুলো সব ধরনের হাতিয়ার ও মাধ্যম ব্যবহার করছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে ও নানা মিথ্যাচার বা অপবাদ প্রচার করতে এবং তাদের ধর্মীয় দায়িত্ব ও অনুষ্ঠান পালনের উপর সীমাবদ্ধতা আরোপ করতে তারা বিচিত্রময় হাতিয়ার ও মাধ্যম ব্যবহার করছে।
ইউরোপের ইসলাম বিদ্বেষী ও মুসলিম বিদ্বেষী মহলগুলো ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে ক্রুসেডের যুদ্ধগুলোর আলোকে মুসলমানদেরকে তাদের শত্রু ও তাদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি বলে উল্লেখ করে আসছে। তাই তারা ইউরোপের মুসলমানদের সংখ্যা বৃদ্ধির কারণে সেখানকার সমাজ ও সংস্কৃতিতে সম্ভাব্য পরিবর্তনের আশঙ্কায় শঙ্কিত। ঐতিহাসিক বিরোধ ও সাংস্কৃতিক পার্থক্য ছাড়াও নানা সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব বা সন্ত্রাসের হুমকিও তাদেরকে উদ্বিগ্ন করছে, কারণ পাশ্চাত্যের রাজনৈতিক মহল ও গণমাধ্যমগুলো সন্ত্রাসবাদের বিষয়টিকে কেবল ইসলাম ও মুসলমানদের সঙ্গে সম্পর্কিত বিষয় বলে প্রচার করে আসছে। ইসলাম বিদ্বেষী এসব প্রচারণা ইউরোপের সাধারণ অমুসলিম নাগরিকদের উপরও নেতিবাচক ও বিষাক্ত প্রভাব রাখছে। বিশেষ করে কোনো কোনো গোষ্ঠী ও কর্মকর্তা নানা ধরনের বর্ণ বৈষম্যমূলক আচরণ করছে এইসব প্রচারণার আলোকে।
উগ্র ডানপন্থী দলগুলো জোরদার হওয়া ইউরোপের মুসলমানদের অভিবাসনের বিরোধী নানা গ্রুপ গড়ে ওঠার বিষয়টি ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গত শতকে ও চলতি শতকের বড় সংকট হিসেবে কাজ করছে। গত শতকে পশ্চিম ইউরোপ ছিল উগ্র ডানপন্থী ও বামপন্থী গ্রুপ আর বর্ণবাদী দলগুলোর উত্থানের উর্বর কেন্দ্র। এছাড়াও চলতি শতকে দুই মুসলিম দেশ আফগানিস্তান ও ইরাকে মার্কিন সরকারের দুই বড় যুদ্ধ এবং পশ্চিম এশিয়ায় অন্যান্য সংঘাতের কারণে ইউরোপে মুসলিম শরণার্থীদের ঢল নেমে আসে। এই অবস্থায় ইউরোপের নানা দল ও বিশেষ করে উগ্র ডানপন্থী দলগুলো ইসলাম আতঙ্ক জোরদার করে। তারা ইউরোপে মুসলিম শরণার্থীদের প্রবেশ ঠেকানোর জন্য খুব কঠোর আইন কার্যকর করার দাবি জানাচ্ছে। অন্যদিকে তারা দীর্ঘ সময় ধরে ইউরোপে অভিবাসী হওয়া মুসলমানদেরকে সবার জন্য একই ধরনের নীতি বা আইনের অনুসারী হতে বলছে অথবা স্বদেশে ফিরে যেতে বলছে। ইউরোপের এক তৃতীয়াংশ স্থানীয় নাগরিক মনে করেন অভিবাসীরা সমাজ কল্যাণ বা সামাজিক সুবিধাগুলোর অপব্যবহার করছে এবং তাদের উপস্থিতি অনিরাপত্তার উৎস।
সাম্প্রতিক বৎসরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও ইসলাম বিদ্বেষী নানা দলের উদ্ভব ও তাদের জোর তৎপরতা লক্ষণীয়। নির্বাচনে বর্ণবাদী ও উগ্র জাতীয়তাবাদীদের ভোট পাওয়ার জন্যও এসব দল সক্রিয়। এবারে ইউরোপের এরকম কয়েকটি প্রধান দলের পরিচয় তুলে ধরব। হল্যান্ডের এসপিজি দল ও এর সমর্থকরা দেশটিতে আজান প্রচারের ও ইসলাম ধর্মের নানা অনুষ্ঠান ও ধর্মীয় দিবসগুলো উদযাপনের বিরোধী। এই দলটির সমর্থকরা মুসলমানদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক ও সহিংস পদক্ষেপও নিয়েছে। ইতালির লেগা নর্ড বা নর্দার্ন লীগ নামের দলটিও ইউরোপে সবচেয়ে সক্রিয় ইসলাম বিদ্বেষী দলগুলোর অন্যতম। এই দলটির পক্ষ থেকে এমন কিছু টি শার্ট বিলি করা হয়েছে যেখানে ছাপানো রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর কার্টুন। দলটি প্রকাশ্যেই ঘোষণা করেছে যে তারা ইতালিকে মসজিদ মুক্ত দেখতে চায়।
ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট বা জাতীয় সমাবেশ নামে পরিচিত দলটি এই দেশের একটি অতি উগ্র দল হিসেবে কুখ্যাত। নির্বাচনগুলোতে অংশ নেয়ার প্রাককালে বিদেশি অভিবাসী আগমন পুরোদমে বন্ধ করার কথা বলে থাকে দলটি। এই দলের বর্তমান প্রধান হলেন জন মেরি লোপেন এর কন্যা ম্যারিন লোপেন। এই নারী মুসলমানদের কঠোর নিন্দুক এবং ইসলাম ধর্মকে ফরাসি মূল্যবোধগুলোর বিরোধী বলে উল্লেখ করে থাকেন। ম্যাডাম লোপেন ফ্রান্সে মুসলমানদের অভিবাসনকে নাৎসিদের দখলদারিত্বের সঙ্গে তুলনা করেছেন। ইসলামী আন্দোলনগুলোর কোনো সদস্যের ও দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তিকে ফ্রান্সে থাকতে দেয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন।
অস্ট্রিয়ার কথিত ফ্রিডম পার্টি বা আজাদি পার্টিও অত্যন্ত বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী একটি রাজনৈতিক দল। পাশ্চাত্যের ইসলামীকরণের বিরোধী ইউরোপীয় দেশপ্রেমিক দল বা সংক্ষেপে প্যাগিডাও কট্টর ইসলাম বিদ্বেষী একটি ইউরোপীয় দল যা জার্মানিতে সক্রিয়। পশ্চিম এশিয়ায় পশ্চিমা মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা কথিত আইএসের উত্থানের প্রায় একই সময়ে 2014 সালে এই দল নিজের অস্তিত্ব ঘোষণা করে। অন্য কথায় এ দলটি দায়েশ বা আইএস, জিফাতুন নুসরা ও বোকো হারামের মতো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার ফসল। আর প্যাগিডা ও তাকফিরি গ্রুপ সহ এইসব ধারারই জন্মদাতা ও পরিচালক হচ্ছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ইউরোপের আরেকটি কট্টর ইসলাম বিদ্বেষী দল হল বিএনপি বা ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি। বর্তমানে ব্রিটেনের কোনো পর্যায়েই এ দলের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়ানোর কাজে জড়িত লেখক ও গণমাধ্যমগুলোর তৎপরতা জোরদারে ভূমিকা রাখছে উগ্র ডানপন্থী বা উগ্র জাতীয়তাবাদী ও বর্ণবাদী দলগুলো। ফলে ইউরোপের অনেক নাগরিক ইসলাম সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে। নানা ধরনের সংবাদ মাধ্যম, গণমাধ্যম, চলচ্চিত্র, কার্টুন ছবি, কম্পিউটার, গেম, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট গণমাধ্যম সহ নানা মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ঘৃণ্য ও বিষাক্ত প্রচারণা ছড়িয়ে দিচ্ছে এইসব মহল। এছাড়াও তারা ইসলামের সঙ্গে সম্পর্কিত নানা বিষয় যেমন হেজাব, মসজিদ এবং মুসলিম প্রচার মাধ্যমগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করছে ক্ষমতাসীন মহলের সহায়তার মাধ্যমে। ইসলামের পবিত্র বিষয় ও প্রতীকগুলোকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করছে তারা বিকল্প নানা বিষয়ের সঙ্গে ইসলামকে জড়িয়ে। যেমন ইউরোপের কোন কোন দেশে পতিতালয় তৈরি করা হচ্ছে মসজিদের স্থাপত্যের আদলে।
ইউরোপের ডানপন্থীরা ও তাদের প্রচার মাধ্যমগুলো মুসলমানদের বিরুদ্ধে নানা নিন্দাবাদ ও অপবাদ প্রচার করছে। ইউরোপের খ্রিস্টীয় পরিচিতি ফিরিয়ে আনা ও ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে ত্রাস ছড়িয়ে তাদেরকে চাপের মধ্যে রাখার জন্য সবকিছুই করছে ইউরোপের ইসলাম বিদ্বেষী এসব মহল। মুসলমানদের বিষয়ে নানা নেতিবাচক ধারণাকে বড় করে তুলে ধরছে তারা একই লক্ষ্যে। তো শ্রোতা ভাই বোনেরা, ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার সম্পর্কে আমরা আরো কথা বলবো এই ধারাবাহিক আলোচনার আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։